ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে মঙ্গলবার রাত, আর এখানে ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে মঙ্গলবার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
আরও রয়েছে আমাদের কলকাতা প্রতিনিধি গৌতম গুপ্তের প্রতিবেদন।
লোকসভা ভোটে বিজেপির সাফল্য ম্লান হয়ে গেল বিধানসভা উপনির্বাচনে।
তবে সবার প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইউক্রেনের পেট্রো পোরোশেনকো বলেছেন তাঁর দেশ ও ইউরোপের ভবিষ্যৎ নির্ধারিত হবে মিনস্কে। মিস্টার পোরোশেনকো এবং ভ্লাদিমির পুটিন বৈঠকে বসছেন বেলারুসে। ইউক্রেনের পূর্বাঞ্চলে এপ্রিল থেকে নিয়ে এ অবধি চলতে থাকা যে লড়াইয়ে 2000-এর বেশি মানুষ মারা গেল তারই অবসান নিয়ে আলোচনার লক্ষ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বেলারুসে বৈঠকে বসবার কঘণ্টা আগে ইউক্রেনের তরফে তারই ভূখণ্ডে পাকড়াও করা রুশ সৈন্যদের ভিডিও চিত্র প্রকাশ করা হয়। ইউক্রেন আবার নতুন দফায় অভিযোগ তোলে যে রাশিয়া সরাসরিভাবে বিদ্রোহ তৎপরতায় নিজকে জড়াচ্ছে এবং বলে যে রাশিয়ার 36 সেনাদলের 10 সৈন্যকে ধরা হয়েছে ডোনেটস্কের সীমান্ত এলাকা থেকে সোমবার দিন। জুনের পর মিনস্কেই এই প্রথম পোরোশেনকো পুটিন বৈঠক, ইউক্রেন সংকট নিয়ে দুনেতির মধ্যেকার আলোচনার লক্ষ্য নিয়ে। বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো বলেছেন এই আলোচনায় তেমন উল্লেখযোগ্য কিছুই হবার নয়, তবে হ্যাঁ, শান্তি প্রক্রিয়ার সূচনা একটা হতেই পারে এর মধ্যে দিয়ে। মিস্টার পোরোশেনকো সংসদ বিলুপ্ত করে অক্টোবরের 26 তারিখ আগাম নির্বাচনের ডাক দেবার একদিন পরেই এ বৈঠক হচ্ছে। টেলিভিশন প্রচারিত ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন সংসদের শুদ্ধিকরণের জন্যে এ ভোটের দরকার রয়েছে। হোয়াইট হাউসের পদস্থ এক কর্তা ব্যক্তি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার ওপরের আকাশে সন্ধানী বিমান উড়ানের নির্দেশে অনুমতি দিয়েছেন। ওই কর্মকর্তা সোমবার দিবাশেষে জানান সামরিক তৎপরতার কোনো অনুমোদন মিস্টার ওবামা দেননি, তবে ওই যে ইসলামিক স্টেটের লড়াকুরা সিরিয়ার পূর্বাংশ ও দক্ষিণাঞ্চলে এবং ইরাকের পূর্বাংশে বিশাল সব ভূখণ্ড কব্জা করেছে, সেই তাদের প্রতিহত করতে যুক্তরাষ্ট্র বিকল্প সামরিক পন্থাদির প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমানবহর ইরাকে বিমান হামলা চালাচ্ছে। জঙ্গিদের কব্জা থেকে ইরাকের বহু লোকের কাছে বিদ্যুৎ পৌঁছিয়ে দেবার জন্য অতীব গুরুত্বপূর্ণ মসুলের যে বাঁধ, সেটি সহ অন্যান্য ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যে। পেন্টাগন কর্মকর্তারা সীমান্তের দুপাশেই ইসলামিক স্টেট গোষ্ঠীর পশ্চাদ্ধাবন করা দরকার বলে অভিমত ব্যক্ত করেছেন। সিরিয়ার গৃহযুদ্ধ চলছে বিধায় এহেন অভিযান জটিল বিষয়। হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মদদ দিচ্ছে বলে মনে হতে পারে, প্রেসিডেন্ট ওবামা কোনো ক্রমেই সেটা চান না। বাশার আল আসাদ 3 বছরের বেশি কাল ধরে দেশকে তার সংঘাতে সংঘাতে নাস্তানাবুদ করছে বলে সন্ত্রাসীদেরকে দোষারোপ করেন। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট সোমবার দিন এ পরিস্থিতিকে নানান দিকের চাপে পিষ্ট বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে ইসরায়েলের লাগাতার আক্রমণ অভিযানের তোড়ে 2টি বহুতল ভবনের ওপর বোমা হামলা হয়েছে এবং 2 ব্যক্তি প্রাণ হারিয়েছে ইসরায়েলি বিমান হামলায়। মঙ্গলবার ভোরের যে বিমান হামলা হয় তাতে গাজা সিটির একটি বহুতল ভবনের অনেকখানি বিধ্বস্ত হয়েছে এবং এতে জখম হয়েছে কমসে কম 20 জন। ইসরায়েল ওই এলাকা ছেড়ে পালাতে বলে লোকজনকে হুঁশিয়ার করেছিল আগে ভাগেই। জঙ্গিরা তৎপর তাদের কথা, এরকম এলাকার উপর আক্রমণ চালানোর আগে ইসরায়েলের সামরিক বাহিনী বারবারই এরকমের কৌশল এখতিয়ার করে থাকে। ইতিমধ্যে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে আরও রকেট ছোঁড়া হচ্ছে বলে জানিয়েছে। ওদিকে মিশর অস্ত্রবিরতি বলবৎ করে আবার একবার আলোচনায় ফিরে যাবার জন্যে ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে। ইরাকের রাজধানীর প্রধানত সুন্নি প্রধান একটি মহল্লায় এক গাড়ি বোমার বিস্ফোরণে কম হলেও 10 ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে, জখম হয়েছে তাতে আরও অন্যান্য 31 জন। সকালের ব্যস্ত সমস্ত সময়টাতে এটা ঘটেছে আজ মঙ্গলবার নিউ বাগদাদ এলাকায়। এবছর ইরাকে নতুন করে যে সহিংসতা মাথা চাড়া দিয়েছে, 10,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে তাতে। ওদিকে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে ইসলামিক স্টেট গোষ্ঠী। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য রাষ্ট্র দেশটিতে স্থিতাবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সংখ্যালঘুদেরও প্রতিনিধিত্ব রইবে এমনিভাবে নতুন একটি সরকার কায়েমের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে মঙ্গলবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
সরকারি ও বেসরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও পদ্মা নদ নদী ও এ সকল নদ নদীর শাখা প্রশাখার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত বৃষ্টিপাত এবং উজানের পানির ঢলে এ সকল নদ নদীর অববাহিকার জেলাসমূহের বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। যে সকল জেলার বন্যা পরিস্থিতির মঙ্গলবার আরো অবনতি ঘটেছে তার মধ্যে রয়েছে সুনামগঞ্জ, বগুড়া, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও মুন্সিগঞ্জ। বন্যা দুর্গত এলাকা থেকে সংবাদদাতারা জানিয়েছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং ব্যাপক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনাসমূহ পানিতে ডুবে যাওয়ায় বানভাসী মানুষের নিরাপদ আশ্রয়ের তেমন কোনো জায়গা নেই। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার অপ্রতুলতা এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের অভাবে বিভিন্ন পানিবাহিত রোগে ভুগছেন বানভাসী মানুষ। জামালপুরের এমনি একজন বন্যা পীড়িত মহিলা জানালেন, এদিকে মঙ্গলবার রাজধানী ঢাকার বাসাবুতে মাদার টেক এলাকায় বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশেই জামায়াত কর্ম পরিষদ সদস্য শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ 154 জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার মামলায় চার্জ গঠন করেছে আদালত, জানাচ্ছেন আমাদের অপর ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকার 6 নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া চার্জ গঠনের এই আদেশ দেন। এর আগে সোমবার ঢাকার দ্রুত বিচার আদালত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান সহ দলটির 147 নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করে। গত বছর 12 ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও হাত বোমা বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানায় জামাতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা 154 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মঙ্গলবার চার্জ গঠন করা হয়। জামাতে নেতাকর্মীদের আইনজীবী এস এম কামালউদ্দিন দাবি করেছেন, রাজনৈতিক কারণে এই মামলার চার্জ গঠন করা হয়েছে। তিনি বলেন, আসামিদের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। সাক্ষীরা কেউ জবানবন্দিতে আসামিদের নাম বলেননি।
আমরা এই জন্য বলছি যে সম্পূর্ণ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এই আসামিদেরকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে।
চার্জ গঠনের সময় জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সহ 99 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার ভারত প্রসঙ্গ, পশ্চিমবঙ্গ সমাচার। ভারতে লোকসভার ভোটে বিজেপির সাফল্য ম্লান হয়ে গেল বিধানসভার উপনির্বাচনে। দেশের রাজনীতিতে তার কি প্রভাব পড়ছে, এ নিয়েই কলকাতা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ফুটবলের ভাষায় বলতে গেলে সারা দেশের 4 রাজ্যের বিধানসভার 18টি আসনের উপনির্বাচনের ফলাফলে বিজেপি হেরে গেছে 10-8, বা বিজেপি ও সহযোগীদের ভাগ্যে 8টি আসন, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলগুলির সংগ্রহ 10টি আসন। স্বভাবতই লোকসভা নির্বাচনের বিপুল সাফল্যের পর 3টে মাসও কাটতে না কাটতে ভোটদাতাদের মন কি পাল্টে গেল? নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ঢেউ কি স্তিমিত? রাজনৈতিক মহল মনে করছে বহু বিভক্ত আঞ্চলিক দলগুলি এবার নিজেরা বিজেপি বিরোধী জোট গঠন করতে পারে। ঠিক যেমন বিহারে 2 দশকের শত্রুতা ভুলে জোট বেঁধে সফল হয়েছেন নীতিশ কুমার আর লালু প্রসাদ যাদব, এই জোটে সামিল হয়েছিল কংগ্রেসও। কর্ণাটকে নিজেদের প্রভাব বজায় রেখে মধ্যপ্রদেশে বিজেপির কাছ থেকে 1টি আসন ছিনিয়ে নিয়ে স্বভাবতই অত্যন্ত খুশি কংগ্রেস। রাজনীতিতে উঠা পড়া কে বলতে পারে? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত নির্বাচনের পর আফগানিস্তানের নির্বাচন প্রসঙ্গ। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ জুনের বিরোধিত 50 দফার রান অফ নির্বাচনের ভোটের যে অডিটিং প্রক্রিয়া চলছে জাতিসংঘের নজরদারিতে, সে প্রক্রিয়া হতে তিনি বেরিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন। আবদুল্লাহ আবদুল্লাহর নির্বাচনী ক্যাম্পেনের পদস্থ সদস্য ফাজেল আহমেদ মানাভি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, তাঁর প্রার্থীর অভিযোগে যেসব ভোট জালিয়াতি করে দেওয়া হয়েছে বলে তাঁরা মনে করেন, হিসেব পরীক্ষার অডিটররা সেসব বাতিল ভোট বলে বাতিল করতে অনীহার মনোভাব প্রকাশ করছেন। এমি পুরস্কার সংবাদ। সোমবার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডে ব্রেকিং ব্যাড সবচেয়ে ভালো নাটকীয় টেলিভিশন সিরিজ মনোনীত হয়েছে। সিরিজটি টানা দ্বিতীয়বার পেয়েছে এই শীর্ষ পুরস্কার। ক্যান্সার আক্রান্ত হাইস্কুলের রসায়ন শিক্ষকের মাদক সম্রাট বনে যাওয়ার কাহিনী নিয়ে নির্মিত সিরিজটি কেবল চ্যানেল AMC-তে 5 বছরের সফল সম্প্রচারের পর গত বছর শেষ হয়েছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে ভূমধ্য সাগরে নৌকা ডিবুতে 300+ শরণার্থী প্রাণ হারিয়েছেন। সংস্থা জানায়, এই অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতায় ভীত হয়ে প্রাণ বাঁচাতে প্রতিনিয়ত মানুষ ইউরোপে পাড়ি জমানোর লক্ষ্যে ভয়ঙ্কর সব পন্থা অবলম্বন করেছেন এবং করছেন। জেনিভা থেকে এ নিয়ে লিসা শ্লাইনের রিপোর্টটি শুনুন সেলিম হোসেনের কাছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, প্রাণভয়ে পলায়নরত শরণার্থীদের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে ভূমধ্যসাগরের নৌকাডুবিতে। 270 জন লোক নিয়ে যাওয়ার সময় নৌকাটি উল্টে যায়। ওই দুর্ঘটনায় 19 জন প্রাণে বাঁচতে সক্ষম হন। লিবিয়ান কোস্টগার্ড 100টি মৃতদেহ উদ্ধার করেন আর বাকিরা ডুবে মারা গেছেন বলে ধারণা করা হয়। ওই দুর্ঘটনার পরপরই শনি এবং রবিবার অতিরিক্ত মানুষ বোঝাইয়ের ফলে লিবিয়ায় আরও 2টি নৌকাডুবি ঘটে। ইটালিয়ান কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা 100 মানুষকে পানি থেকে তোলেন। ভাগ্যাহতরা এখনও নিখোঁজ রয়েছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র মেলিসা ফ্লেমিং বললেন, যারা ইউরোপ যাওয়ার জন্য মনস্থির করেন মূলত লিবিয়া থেকেই এসব শরণার্থী যাত্রা শুরু করেন।
What we're noting that's different is that the worsening security situation there is fostering the growth.
তিনি বলছিলেন, ভিন্ন যে ঘটনাটি আমরা লক্ষ্য করছি তা হচ্ছে নিরাপত্তা অবস্থার দুর্বলতা আর তার ফলে নির্মমভাবে চলছে চোরাচালান। দেখুন, ওইসব মানুষদেরকে জোর করে ভাঙাচোরা নৌকায় বোঝাই করা হচ্ছে। অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এবছর সাগর পাড়ি দিয়ে 100,000+ শরণার্থী ইতালি পাড়ি জমিয়েছেন। 2013 সালে উত্তর আফ্রিকা থেকে যে পরিমাণ শরণার্থী এসেছিল সেই তুলনায় এই সংখ্যা 3 গুণ। সংস্থার মুখপাত্র ক্রিস লোম বললেন, এইসব শরণার্থীর সকলেই আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে এসেছেন। তিনি বলছিলেন, এরা হচ্ছেন সেই সব মানুষ যারা যুদ্ধ, নির্যাতন, স্বৈরাচারী শাসনে ভীত হয়ে পালিয়েছেন। ইতালিতে আমাদের সহকর্মীরা বলেছেন, এখন ইরাক থেকে ইয়াজিদিরাও আসছেন, আসছেন গাজানরাও, এরা প্রাণ ভয়ে পালিয়ে আসছেন। ইতালিতে আসা শরণার্থীদের প্রায় সকলেই আসছেন যে 2টি দেশ থেকে, তা হচ্ছে এরিত্রিয়া এবং সিরিয়া। লোম বললেন, 25,000+ এরিত্রিয়ান এবং 16,000+ সিরিয়ান ইতালি এসেছেন এবছরের প্রথম 7 মাসে। অন্যান্য দেশের শরণার্থীদের মধ্যে রয়েছেন মালিয়ান, নাইজেরিয়ান এবং সোমালিয়ান। তিনি বললেন, চোরাচালানিরা এই সুযোগে বাণিজ্য করছে, অনিরাপদ নৌযানে তারা শরণার্থীদেরকে বহন করছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং বিশ্ব অভিবাসী সংস্থা বলেছে, অবিলম্বে এর আশু সমাধান প্রয়োজন, শরণার্থীদেরকে বিপজ্জনক অভিযাত্রা বন্ধ করার জন্য বিকল্প উপায় খোঁজা আবশ্যক।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকালকের বিষয়, বাংলাদেশে নৌ দুর্ঘটনা। পথ শিশুদের সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কিছু উদ্যোগ নিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় তার রিপোর্টে।
এরা কেউ সমাজ থেকে বিতাড়িত, কারু আবার জন্ম বা বেড়ে ওঠা পথেই। চার দেওয়াল ও ছাদের নিশ্চিন্ত আশ্রয় এদের জন্য নয়, এদের সবারই ঠিকানা ফুটপাথ। শুধু ফুটপাথ নয়, রাস্তাঘাট, রেল স্টেশন, বাস টার্মিনাস, বাজার, পার্ক বা শহরের আনাচে কানাচে এমন বহু ভবঘুরেকে জীবন কাটাতে দেখা যায়। সহায় সম্বলহীন এইসব ভবঘুরেদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সমাজ ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার সাংবাদিকদের জানালেন, প্রান্তিক এই মানুষগুলির কাছে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য সুরক্ষা সহ নানা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। ভবঘুরেদের স্বনির্ভর করে তোলার চেষ্টাও চলছে। আজ কলকাতার শিশির মঞ্চে ভবঘুরে ও পথ শিশু মেলার উদ্বোধন করলেন তিনি। ভবঘুরেদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে প্রদর্শনী এবং বেচা কেনার আয়োজনও করা হয়েছে কলকাতার গগনেন্দ্র প্রদর্শনশালায়। এই মেলা এবং প্রদর্শনী চলবে আগামী 28 আগস্ট পর্যন্ত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবারে বিজ্ঞান পর্বে রয়েছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার শনাক্ত করার যন্ত্র সম্পর্কে ভয়েস অফ আমেরিকার বিস্তারিত প্রতিবেদন। গবেষকেরা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যেখানে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের নমুনা থেকে শনাক্ত করা সম্ভব হবে কেউ ফুসফুসের ক্যান্সারে ভুগছেন কিনা। এই মেশিনটি মানুষের শ্বাস প্রশ্বাস বিশ্লেষণ করে সেখানে কি কি এবং কোন ধরনের জৈব উপাদান আছে তা শনাক্ত করে বিস্তারিত জানিয়ে দেবে। ক্লিভল্যান্ড ক্লিনিকের ডাক্তার পিটার মেজনে জানালেন,
We all have chemicals in our breath and we think that the chemicals in the breath of people with cancer
আমাদের সবার শ্বাস প্রশ্বাসে রয়েছে রাসায়নিক পদার্থ, আর যাদের ক্যান্সার আছে তাদের শ্বাস প্রশ্বাসের রাসায়নিক উপাদান আমরা মনে করি যাদের ক্যান্সার নেই তাদের থেকে কিছুটা ভিন্ন। ডক্টর পিটার মেজনের নেতৃত্বে এই গবেষণাটি চালানো হচ্ছে। এই গবেষণায় তারা ক্যান্সার হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য শ্বাস প্রশ্বাস বিশ্লেষণ করছেন। গবেষক দলটি ক্লিভল্যান্ড ক্লিনিকের 229 জন রোগীর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করছেন। এদের মধ্যে 92 জনের নিশ্চিত করে ক্যান্সার রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে, আর অন্যান্যদের এই রোগ হবার ঝুঁকি রয়েছে, অর্থাৎ ফুসফুসে বাড়তি কিছু জিনিস জন্মাচ্ছে যেসব শনাক্ত করা সম্ভব হয়নি। ডক্টর মেজনে বললেন,
We found that we could be in the 80-85% accuracy range at detecting lung cancer from the breath signature.
এটা দেখেছি যে শ্বাস প্রশ্বাসের নমুনা থেকে আমরা 80-85% পর্যন্ত সঠিকভাবে ফুসফুসের ক্যান্সার শনাক্ত করতে পারব। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কিনা এটা না খুঁজে যদি বিশেষ ধরনের ফুসফুসের ক্যান্সার খুঁজতাম তাহলে আমরা আরও নিশ্চিত হতে পারতাম। ডক্টর মেজনে বললেন, এই শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে বলা সম্ভব ক্যান্সার কি পর্যায়ে আছে, শরীরে কি দ্রুত ছড়াচ্ছে না ধীরে ধীরে। তবে এই পরীক্ষাটি ব্যাপকভাবে শুরু করার আগে আরও বিশদভাবে এর খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এ পর্যন্ত যে যন্ত্রটি দিয়ে এই গবেষণা করা হচ্ছে সেটি আরও উন্নততর করার নানা সম্ভাবনা রয়েছে। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং আগেভাগে ক্যান্সার হয়েছে কিনা তা শনাক্ত করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা যেতে পারে। গবেষকেরা বললেন, বর্তমানে বায়োপসি এবং ক্যাট স্ক্যান করা হয়, তার তুলনায় এই যন্ত্রটি চালানো সহজ এবং পরীক্ষার জন্য খরচও কম হবে। ডাক্তাররাও খুব তাড়াতাড়ি রোগ নির্ণয় করতে পারবেন এবং চিকিৎসার কাজও শুরু করতে পারবেন বলে গবেষকেরা জানালেন।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID-র যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এখন শুনুন মঙ্গলবারের ধারাবাহিক আয়োজন, ইংরেজি শেখার অনুষ্ঠান Talk to Us.
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন টক টু আসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া।
শুভেচ্ছা স্বাগতম আমার তরফ থেকেও।
আচ্ছা শতরূপা, এতদিন তো আমরা অ্যাডজেক্টিভের একটি বিষয়কে কেন্দ্র করে দু ব্যক্তি বা দুটি জিনিসের মধ্যে তুলনা করেছি।
হ্যাঁ তাই তো, যেমন আমরা শিখেছি রিচ রিচার, লার্জ লার্জার, বিগ বিগার,
কিংবা ইররেগুলার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা তুলনা করেছি অ্যাডজেক্টিভের ভেতরেই পরিবর্তন করে, মনে আছে তো?
হ্যাঁ, যেমন গুড বেটার কিংবা ব্যাড ওয়ার্স।
আবার কোনো কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে মোর যোগ করেও কম্পারেটিভ ফর্ম তৈরি করা যায়।
নিশ্চয়ই, যেমন মডার্ন মোর মডার্ন, রেসপন্সিবল মোর রেসপন্সিবল, ডেঞ্জারাস মোর ডেঞ্জারাস।
একদম ঠিক বলেছ শতরূপা। আজ অবশ্য আমরা ঠিক দুটি অ্যাডজেক্টিভের মধ্যে তুলনার বিষয়টি শিখব না, আজ শিখব একাধিক অ্যাডজেক্টিভের মধ্যে তুলনার চূড়ান্ত বিষয়টি।
মানে সর্বোত্তম বিষয়টি তো?
সর্বোত্তম হতে পারে কিংবা সবচেয়ে খারাপও হতে পারে, ইংরেজিতে যাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। সেই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ তৈরির নিয়মগুলো আজ আমরা জেনে নেব। যেমন ধরো, একটা নিয়ম হলো মূল অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ করা।
তার মানে টলের সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কি টলেস্ট হবে?
ঠিক বলেছো, টলের কম্পারেটিভ অ্যাডজেক্টিভ টলার, সে কথা আমরা আগেই শিখেছি। এখন এর সুপারলেটিভ ফর্মটাও জানা হলো। তাহলে এই টলেস্ট শব্দটি দিয়ে একটা বাক্য তৈরি করো তো।
হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস।
আচ্ছা, এবার আমি এরকম কয়েকটি অ্যাডজেক্টিভ বলছি, তুমি এর সুপারলেটিভ ফর্ম তৈরি করে একটা করে বাক্য বলো। প্রথম শব্দটি হলো ওল্ড।
ওল্ডেস্ট, দিস ইজ দ্য ওল্ডেস্ট বিল্ডিং ইন দ্য সিটি।
কোল্ড,
কোল্ডেস্ট, দিস ইজ দ্য কোল্ডেস্ট উইন্টার সো ফার।
বাহ, চমৎকার বাক্য। এবারে শব্দ ফাস্ট।
ফাস্টেস্ট, হি ওয়াজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য রেস।
তবে যেসব অ্যাডজেক্টিভের শেষে ইংরেজি অক্ষর ই রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সুপারলেটিভ ফর্মে শুধু এসটি যোগ করলেই চলে। এরকম কয়েকটা উদাহরণ দাও তো শতরূপা।
যেমন ফাইন, ফাইনেস্ট, কিউট, কিউটেস্ট, ওয়াইড, ওয়াইডেস্ট।
একদম ঠিক বলেছ। আচ্ছা শতরূপা, যেসব অ্যাডজেক্টিভের শেষে ইংরেজি অক্ষর ওয়াই রয়েছে, সেগুলোর বেলায় সুপারলেটিভ ফর্মে কি যোগ করতে হবে?
আমার মনে হয় IEST যোগ করতে হবে।
আচ্ছা, এমনটি কেন মনে হচ্ছে তোমার?
কারণ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ করার সময়ও আপনি বলেছিলেন ওয়াই দিয়ে শেষ হয়েছে এমন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা IER যোগ করব। সেজন্যই আমার মনে হলো এক্ষেত্রে IEST যোগ করতে হবে।
বাহ শতরূপা, একদম ঠিক বলেছ তুমি। আসলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভ তৈরি করার মূল নিয়মটা কিন্তু এক। শুধু কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে শেষে আর বসে এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে শেষে এসটি বসে। এবার তাহলে আমি কয়েকটি অ্যাডজেক্টিভ বলছি, তুমি এর সুপারলেটিভ ফর্ম তৈরি করো এবং সুপারলেটিভ ফর্ম দিয়ে একটা করে বাক্য রচনা করো। প্রথম শব্দ বিজি।
বিজিয়েস্ট, দিস ইজ দ্য বিজিয়েস্ট রোড ইন দিস টাউন।
এবারে শব্দ হ্যাপি।
হ্যাপিয়েস্ট, জন ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ক্লাস।
লেজি।
লেজিয়েস্ট, এলিজাবেথ ওয়াজ দ্য লেজিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস।
একটা ব্যাপার লক্ষ্য করেছো শতরূপা?
কোন ব্যাপারটা?
এই যে যখনই আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছি, তখনই আমরা এর সঙ্গে দি এই ডেফিনিট আর্টিকেলও ব্যবহার করছি।
এর কি কোনো বিশেষ কারণ আছে?
হ্যাঁ, কারণটা হলো এই যে আমরা তো নির্দিষ্ট করে একটি জিনিসকেই সুপারলেটিভ ফর্মে ডিসক্রাইব করছি। এখানে আরেকটা ব্যাপার বলি, কিছু অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রিতে ওই ইএসটি, এসটি কিংবা আইএসটি যোগ করা হয় না।
হ্যাঁ, যেমন আপনি আগে বলেছিলেন কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রেও ER, R কিংবা IER যুক্ত হয় না।
যেমন গুড, ব্যাড এরকম সব অ্যাডজেক্টিভ। তাহলে শতরূপা বলো দেখি, এই অ্যাডজেক্টিভ দুটির কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম কি হবে?
গুড, বেটার, বেস্ট, ব্যাড, worse, worst.
চমৎকার, এবার তাহলে তো ওঠার পালা।
তবে তার আগে জানিয়ে রাখি, টক টু আস এর ভিডিও সংস্করণ আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com।
তাহলে টক টু আস এর এই সংকলন থেকে ওঠার আগে
আমি শতরূপা বড়ুয়া
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান, আর আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রশ্নোত্তরের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই যে চিঠির উত্তর দেব সেটি লিখেছেন উত্তম কুমার। আপনি লিখেছেন ভারতের, ভালো করে পড়তে পাচ্ছি না, থেলা মারা পোস্ট অফিস থেকে চিঠি লিখেছেন। এবং হ্যাঁ, থেলামারা, আপনাদের জিপ কোড হচ্ছে 784149। যাই হোক, অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি লিখেছেন যে আপনারা, আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, শুনে খুব ভালো লাগছে, আশা করি আবারও লিখবেন, এবং কোনো যদি প্রশ্ন থাকে আমাদের পাঠাবেন, তাহলে আমরা এই প্রশ্নোত্তরের অনুষ্ঠানে তার উত্তর দিতে পারব। এরপরের চিঠিটি লিখেছেন দেবাশিস গোপ। আপনি লিখেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব থেকে। আপনার প্রশ্ন হচ্ছে যে আমেরিকার সর্বশেষ মহাকাশচারীর নাম কি, তিনি কবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন এবং কতদিন মহাকাশে ছিলেন। দেখুন, এই মুহূর্তে দুজন নভোচারী ইয়েতে আছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আছেন। একজন হচ্ছেন স্টিভেন আর সোয়ানসন, তিনি নাসার অ্যাস্ট্রোনট এবং তিনি বর্তমানে মহাকাশ স্টেশনে আছেন। আরও আছেন, এবং তিনি হচ্ছেন যে বর্তমানে যে এক্সপেডিশন 40 চলছে সেই তার ক্রুর সদস্য তিনি একজন, এবং তিনি এখন ওটা পরিচালনা করছেন। আরও আছেন জি রিড ওয়াইসম্যান, তিনিও নাসার অ্যাস্ট্রোনট নভোচারী এবং তিনিও ওই সেই মহাকাশ স্টেশনেই আছেন। তারা তাদের দুজনেরই 10 সেপ্টেম্বর ফিরে আসার কথা, তবে এখন তারা মহাকাশ স্টেশনে আছেন। এরপরের চিঠিটি লিখেছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল। আপনি লিখেছেন যে আপনি আমাদের বিজ্ঞান জগতে যেসব অনুষ্ঠান হয় সেগুলো আপনার খুব ভালো লাগে, সেটা জেনে আমাদেরও ভালো লাগছে। আবার চিঠি লিখবেন কেমন? আজ এখানেই শেষ করতে হচ্ছে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ইউক্রেনের পেট্রো পোরোশেনকো বলেছেন যে তাঁর দেশ ও ইউরোপের ভবিষ্যৎ নির্ধারিত হবে মিনস্কে। মিস্টার পোরোশেনকো ও ভ্লাদিমির পুটিন বৈঠকে বসছেন। বেলারুসে ইউক্রেনের পূর্বাঞ্চলে এপ্রিল থেকে নিয়ে এ অবধি চলতে থাকা যে লড়াইয়ে 2000-এর বেশি মানুষ মারা গিয়েছে তারই অবসান নিয়ে আলোচনার লক্ষ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বেলারুসে বৈঠকে বসবার কঘণ্টা আগে ইউক্রেনের তরফে তারই ভূখণ্ডে পাকড়াও করা রুশ সৈন্যদের ভিডিও চিত্র প্রকাশ করা হয়। ইউক্রেন আবার নতুন দফায় অভিযোগ তোলে যে রাশিয়া সরাসরিভাবে বিদ্রোহ তৎপরতায় নিজেকে জড়াচ্ছে এবং বলে যে রাশিয়ার 36 সেনাদলের 10 সৈন্যকে ধরা হয়েছে ডোনেটস্কের সীমান্ত এলাকা থেকে সোমবার দিন। হোয়াইট হাউসের পদস্থ এক কর্তা ব্যক্তি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার ওপরের আকাশে সন্ধানী বিমান উড়ানের নির্দেশে অনুমতি দিয়েছেন। ওই কর্মকর্তা সোমবার দিবাশেষে জানান সামরিক তৎপরতার কোনো অনুমোদন মিস্টার ওবামা দেননি, তবে ওই যে ইসলামিক স্টেটের লড়াকুরা সিরিয়ার পূর্বাংশ ও দক্ষিণাঞ্চলে এবং ইরাকের পূর্বাংশে বিশাল সব ভূখণ্ড কব্জা করেছে, সেই তাদের প্রতিহত করতে যুক্তরাষ্ট্র বিকল্প সামরিক পন্থাদির প্রস্তুতি নিচ্ছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন ইসরায়েলের লাগাতার আক্রমণ অভিযানের তোড়ে দুটি বহুতল ভবনের ওপর বোমা হামলা হয়েছে এবং দু ব্যক্তি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বিমান হামলায়। মঙ্গলবার ভোরের যে বিমান হামলা হয় তাতে গাজা সিটির একটি বহুতল ভবনের অনেকখানি বিধ্বস্ত হয়েছে এবং এতে জখম হয়েছেন কমসে কম 20 জন। ইরাকের রাজধানীর প্রধানত সুন্নি প্রধান একটি মহল্লায় এক গাড়ি বোমার বিস্ফোরণে কম হলেও 10 ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে, জখম হয়েছেন তাতে আরও অন্যান্য 31 জন। সকালের ব্যস্ত সমস্ত সময়টাতে এটা ঘটেছে আজ মঙ্গলবার নিউ বাগদাদ এলাকায়। এবছর ইরাকে নতুন করে যে সহিংসতা মাথা চাড়া দিয়েছে 10,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন তাতে। ওদিকে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে ইসলামিক স্টেট গোষ্ঠী। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশটিতে স্থিতাবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সংখ্যালঘুদেরও প্রতিনিধিত্ব রইবে এমনিভাবে নতুন একটি সরকার কায়েমের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ জুনের বিরোধিত ফিরতি দফার রান অফ নির্বাচনের ভোটের যে অডিটিং প্রক্রিয়া চলছে জাতিসংঘের নজরদারিতে, সে প্রক্রিয়া হতে তিনি বেরিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন। আবদুল্লাহ আবদুল্লাহর নির্বাচনী ক্যাম্পেনের পদস্থ সদস্য ফাজেল আহমেদ মানাভি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন তাঁর প্রার্থীর অভিযোগে যেসব ভোট জালিয়াতি করে দেওয়া হয়েছে বলে তাঁর মনে করেন হিসেব পরীক্ষার অডিটররা সেসব ভোট বাতিল করতে অনীহার মনোভাব প্রকাশ করেছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরাস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।